বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 17 জুলাই, 2 শ্রাবণ এবং ফার্সি 26 থির। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া এবং বাংলাদেশে ঈদ পরবর্তী সর্বাত্মক লকডাউন প্রসঙ্গে শিল্প মালিকদের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ইমাম মোহাম্মদ বাকির আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্বনেতাদের হত্যা পরিকল্পনায় লিপ্ত আমেরিকার মুখে অন্য দেশের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার অভিযোগ মানায় না। আফগান সংকট সমাধানের প্রচেষ্টায় কাতারে শান্তি সম্মেলন শুরু। তাশখন্দে আফগান সংকট সমাধানের উপায় নিয়ে কথা বললেন গনি ও ইমরান খান। বাংলাদেশ ভারত সীমান্তে শীঘ্রই দুই দেশের সীমান্ত রক্ষীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গের ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন রাজ্যের মুসলিম মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যখন সুনির্দিষ্ট কিছু বিশ্ব নেতাকে হত্যা করার পরিকল্পনায় লিপ্ত, তখন অন্য দেশকে অপহরণ প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করা তার সাজে না। প্রকৃতপক্ষে নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অভিযোগ উত্থাপন করে ওয়াশিংটন। জারিফ শুক্রবার এমন সময় টুইটার পোস্টে এ বক্তব্য রাখেন যখন সম্প্রতি হাইতির প্রেসিডেন্টকে তার বাসভবনে নির্মমভাবে হত্যা করার পেছনে আমেরিকা জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। এছাড়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জারিফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা নিজের এসব অপরাধ ঢাকতে অন্য দেশের বিরুদ্ধে অপহরণ পরিকল্পনার শিশু সুলভ অভিযোগ উত্থাপন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরকে অভিযুক্ত করার আগে একবার নিজের দিকে তাকান। কাতারের রাজধানী দোহায় আজ আফগান সরকার ও তালেবানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দুই দিন ধরে এই আলোচনা চলবে। আফগানিস্তানের সংঘর্ষ অব্যাহত রেখে কাতারে প্রতিনিধি পাঠিয়ে একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে দুই পক্ষ। আজকের বৈঠকে আফগান সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। গতকালই তিনি দোহায় পৌঁছেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও দোহায় গেছেন বলে একটি সূত্র জানিয়েছে। তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে এই গোষ্ঠীর রাজনৈতিক উপপ্রধান মোল্লা বারাদার। এই বৈঠকে যুদ্ধবিরতি, অন্তর্বর্তী সরকার গঠন ও তালেবান বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আবদুল্লাহ আবদুল্লাহ জানিয়েছেন। সম্প্রতি আফগানিস্তান জুড়ে নতুন করে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ জোরদার করেছে তালেবান। এই গোষ্ঠীর দাবি দেশের 200 জেলা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আফগানিস্তান জুড়ে তালেবান হামলা জোরদার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যখন পাকিস্তানের সঙ্গে চাপা উত্তেজনা চলছে, তখন উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাশখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বৈঠকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা ISI-এর প্রধান জেনারেল ফয়েজ হামিদ উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তালেবান উত্থানকে কেন্দ্র করে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হলেও ঠিক কি বিষয়ে তারা আলোচনা করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। সাক্ষাতের আগে তাশখন্দ সম্মেলনে গনি ও খান পরস্পরকে আক্রমণ করে বক্তব্য রাখেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাশখন্দে বলেছেন তার দেশে শীঘ্রই আফগানিস্তান বিষয়ক একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশ ভারত সীমান্তে শীঘ্রই দুই দেশের সীমান্তরক্ষীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ চট্টগ্রামে এক বক্তৃতায় বলেন, দুই দেশের সীমান্তে যে অঙ্গীকার রয়েছে তা মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ করা যাবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশ ভারত সীমান্তে শিগগিরই দুদেশের সীমান্তরক্ষীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার চট্টগ্রামের সাতকানিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সীমান্তে যে কমিটমেন্ট বা অঙ্গীকার রয়েছে তা মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় সীমান্তে ভুল বোঝাবুঝির কারণে দুর্ঘটনা ঘটে যায়। এ কারণে দুদেশের মন্ত্রী পর্যায়ে এবং বিজিবি ও বিএসএফ পর্যায়েও আলোচনা চলছে। সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, আমাদের এমনও কিছু বাড়ি আছে সীমান্তের খুব কাছাকাছি। অনেক সময় দেখা যায় সীমান্ত এলাকায় ওই লোকজনের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং সবসময় ভারতে যাতায়াত রয়েছে, এ কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের গরুর খামারিরা যথেষ্ট উন্নতি করেছে, তারপরেও অতি লোভী দুই একজন ব্যবসায়ী সীমান্ত দিয়ে যেগুলো করে এজন্যই দুর্ঘটনাগুলো ঘটে যায়। তবে এ বিষয়ে আমাদের বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সীমান্তে চোরাচালান বন্ধে আমরাও তৎপর হয়েছি। সীমান্তে শুধু পাহারা চৌকি বা বিওপির সংখ্যাই বাড়ানো হয়নি, সীমান্তে নজরদারির ব্যবস্থা আমরা উন্নত করেছি। সব ধরনের চোরাচালান আমরা শূন্যের কোঠায় নেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। তিনি আজ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আজ বিএসএফের ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক অরবিন্দ কুমার ও অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না করে প্রতিবেশী পাকিস্তানকে বার্তা দেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অমিত শাহ বলেন, যে দেশের সীমান্ত নিরাপদ সে দেশ নিরাপদ। আপনারা দেখেছেন ড্রোন পাঠানো হচ্ছে, টানেল তৈরি করা হয়েছিল, তবে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। দেশের বিরুদ্ধে করা প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেয়া হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইয়াস বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইয়াস বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়ত উলামা হিন্দের কর্মী সমর্থকরা। আজ শনিবার রাজ্য জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এ সম্পর্কে রেডিও তেহরানকে বলেন,
আজ তার প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ হচ্ছে। আমরা প্রতিবাদের ডাক দিয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেই প্রতিবাদের আওয়াজ এবং তাদের প্রোগ্রাম আমাদের সামনে আসছে, কলকাতাতে হচ্ছে, সর্বত্র এই প্রতিবাদ চলছে। আমরা এই প্রতিবাদ অব্যাহত রাখবো।
গতকাল শুক্রবার দুপুরে জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উলামা হিন্দ কর্মীদের নিয়ে সরবেড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন জামে মসজিদ এলাকায় ত্রাণ বিতরণের জন্য উপস্থিত হন। এ সময় ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। জমিয়ত উলামা হিন্দের অভিযোগ, এলাকার কিছু দুর্বৃত্ত ত্রাণের গাড়ি থেকে ত্রাণ সামগ্রী লুট করে এবং বিক্ষোভ প্রদর্শন সহ গো ব্যাগ ধ্বনি দেয়। গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এ সম্পর্কে বলেন, স্থানীয় নেতা শাহজাহান মন্ডলের ইন্ধন ও উস্কানিতে কয়েকশো মানুষ আমার গাড়ি ঘেরাও করে, যারা ত্রাণ সামগ্রী লোড করে তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহাল আল হাক বলেছে, সংসদের অনুমতি ছাড়া দেশের ভূখণ্ডে কোনো বিদেশি সেনার উপস্থিতি বজায় রাখা ইরাক সরকারের অধিকার নেই। ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি দেশের সংবিধানের পরিপন্থী বলেও জানিয়েছে সংগঠনটি। প্রতিরোধকামী সংগঠনটির রাজনৈতিক শাখার মুখপাত্র মাহমুদ আল রুবাই ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি দেশের বিদ্যমান সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। মসজিদুল আকসা রক্ষায় পবিত্র বায়তুল মুকাদ্দাসের সব তরুণকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মসজিদুল আকসা অবমাননা করার আহ্বান জানিয়ে ইহুদিবাদীরা লিফলেট বিলি করার পর এই আহ্বান জানাল হামাস। ইহুদিবাদী উপশহরবাসীদের ষড়যন্ত্র নস্যাতে সারাদিন প্রস্তুত থাকতে হবে বলে হামাসের বিবৃতিতে বলা হয়েছে। হামাসের বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামী সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙ্গুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনরা সদা প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। আগামী আরও সাত বছর তিনি ক্ষমতায় থাকবেন। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাশার আসাদ আজ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর তিনি সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ শেষে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। তিনি আরও বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করেছে। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বাশার আসাদ 95% ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কার্যকরী পরিষদের প্রধান হাশিম সাফি আদ্দিন বলেছেন, লেবাননের চলমান সংকট এবং সমস্যার পেছনে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হাশিম সাফি আদ্দিন বলেন, আজকে যে দেশটি লেবাননকে ধ্বংস করেছে সে দেশটি হচ্ছে আমেরিকা। ওয়াশিংটন লেবাননের সকল বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও মন্তব্য করেন তিনি। লেবাননের আল আহেদ ওয়েবসাইট শুক্রবারে খবর দিয়েছে, সাফি আদ্দিন লেবাননের উপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা নিষেধাজ্ঞার মাধ্যমে এ অঞ্চলের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদাকে টার্গেট করেছে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে মত পার্থক্যের জের ধরে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাদ হারেরি মন্ত্রিসভা গঠনের প্রচেষ্টা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এ বক্তব্য এল। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল অভিযোগ করেছেন তার দেশকে ধ্বংস করার সাম্প্রতিক মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ওয়াশিংটন শত শত কোটি ডলার খরচ করে কিউবাকে ধ্বংস করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন বিচার মন্ত্রণালয় দাবি করেছে এফবিআই সম্প্রতি সেদেশে এক ব্যক্তিকে অপহরণের ইরানির প্রচেষ্টা নস্যাৎ করেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গত কিছুদিন ধরে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নতুন করে বিভিন্ন অভিযোগ করা শুরু করেছে। মার্কিন বিচার মন্ত্রণালয় গত সপ্তাহে এক বিবৃতিতে দাবি করেছে এফবিআই সম্প্রতি সেদেশে এক ব্যক্তিকে অপহরণের ইরানি প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। এই অভিযোগের পর থেকে ইরানের বিরুদ্ধে জোর অপপ্রচার শুরু হয়েছে। দক্ষিণ নিউ ইয়র্কে মার্কিন কৌশলী অজারি স্টেরাওয়াস দাবি করেছেন ইরান সরকার তাদের লোকদেরকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী এক ব্যক্তিকে অপহরণ করে ইরানে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে, অথবা এমন অবস্থা করতে যাতে তার ভাগ্যে কী ঘটেছে তা যেন কেউ জানতে না পারে। পর্যবেক্ষকরা বলছেন ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের এ ধরনের আচরণ যদিও নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি কিছু ঘটনাবলীর একই সঙ্গে নতুন করে অপহরণের অভিযোগ তাৎপর্যপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছেন অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ করার আগে মার্কিন সরকারের উচিত নিজ দেশের পরিস্থিতির দিকে নজর দেওয়া। হাইতির প্রেসিডেন্টকে হত্যা এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্টকেও হত্যা প্রচেষ্টায় মার্কিন সরকারের হাত থাকার কথা উল্লেখ করে জারিফ তার টুইটার বার্তায় আরও বলেছেন, মার্কিন সরকারের অনুগত সশস্ত্র ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের মাটিতে বসে হাইতি ও ভেনিজুয়েলার শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল, অথচ সেই মার্কিন সরকার এখন ইরানের বিরুদ্ধে অপহরণের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ তুলছে। এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন ইতিহাস বিভিন্ন দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অপহরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিপূর্ণ। এ অবস্থায় তাদের ধারণা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ও মিথ্যা অভিযোগ উত্থাপন করে নিজেরা সমালোচনা ও বাইরের বিভিন্ন মহলের চাপ থেকে রক্ষা পাবে। বাস্তবতা হচ্ছে পরমাণু বিষয়ক আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটা ওয়াশিংটনের জন্য বিব্রতকর ও অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর জন্য তাদেরকে চরম মূল্যও দিতে হচ্ছে। এ কারণে মার্কিন সরকার ভিত্তিহীন অজুহাতে ইরানের উপর এমনভাবে চাপ সৃষ্টির চেষ্টা করছে যাতে ইরান কঠিন অবস্থার সম্মুখীন হয়। যাই হোক, নতুন করে মার্কিন বিচার মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার যে অভিযোগ তুলেছে তা ইরানের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে মার্কিন ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সরকার আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
ঈদুল আজহার ছুটি শেষে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা প্রসঙ্গে শিল্প মালিকগণ প্রধানমন্ত্রীর বরাবরে চিঠি পাঠিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, এ সময় শিল্প কারখানা বন্ধ রাখলে অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে শিল্প মালিকদের এই আপত্তিকে উপেক্ষা করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন আজ গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধের বিষয়ে সরকারের আগের সিদ্ধান্তকেই পুনরুল্লেখ করেছেন। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিজেপির এক প্রশিক্ষণ কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, 23 জুলাই থেকে 14 দিনের লকডাউন আরও কঠিন হবে। ঈদের আগে 8 দিন বিধিনিষেধ শিথিলের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন,
আমরা যদি এই সময়টাও বিধিনিষেধগুলো রাখতে পারতাম কঠোরভাবে, যেটা 1 জুলাই থেকে, তাহলে খুবই ভালো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যেহেতু ধর্মীয় উৎসব, বড় ধর্মীয় উৎসব, এটি হচ্ছে ঈদ উল আজহা, কোরবানি ঈদ, এবং এই যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের এই কোরবানিকে ঘিরেও আমাদের কিন্তু অর্থনীতি রয়েছে, যারা গরুগুলো প্রতিপালন করছে, সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু আমাদেরকে এই চলাফেরার উপরে যে বিধিনিষেধ এটা শিথিল করতে হবে। কিন্তু একটি জিনিস কিন্তু পরিষ্কার, আমরা কিন্তু এই চলাফেরার উপরে বিধিনিষেধ শিথিল করলেও কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কোনো শিথিল করিনি।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কুরবানির ঈদের পর দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ ফের চালু করা হলেও সে সময় শিল্প কলকারখানা খোলা রাখার দাবি জানিয়েছে। ফেডারেশনের সভাপতি বলেন, বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ রাখা হলে পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিঘ্নিত হবে, এতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবেন, আর পণ্য সামগ্রী ঠিকমতো সরবরাহ ও বাজারজাত করা না হলে পণ্যের মূল্য বাড়বে, এতে স্বল্প আয়ের মানুষ বিপদে পড়বে, পাশাপাশি তৈরি পোশাক সহ রপ্তানি খাতে ক্রয়াদেশ হারাতে পারে। তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, এরই মধ্যে শতাধিক কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়ে গেছে। অনেক ক্রেতাই কেবল হাতের কাজটি কোন রকম উঠিয়ে দিতে বলছেন, বাড়তি কাজ আর অর্ডার দিচ্ছেন না। ওদিকে গাজীপুরে একটি পোশাক কারখানার বকেয়া বেতনের দাবিতে আজকেও আন্দোলনে নেমেছে শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাগণ। দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার সকালে কর্মবিরতি করে তারা ঢাকা গাজীপুর সড়কে অবরোধ করে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের শোকাবহ শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম বাকির আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, ইসলামের মহানক্ষত্র ইমাম বাকির আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। 114 হিজড়ির 7 জিলহজ ইসলামের ইতিহাসের এক মহাশোকের দিন, কারণ এই দিনে শাহাদাত বরণ করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য তথা তার নাতির নাতি হযরত ইমাম বাকির আলাইহিস সালাম। মহানবীর আহলে বাইত ছিলেন হেদায়ত রূপ খোদাই নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম আদর্শ। তারা ছিলেন খাঁটি মোহাম্মদী ইসলামের সংরক্ষক, ক্রমবিকাশক এবং পূর্ণতার মাধ্যম। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামও এর ব্যতিক্রম নন। তার জন্ম হয়েছিল পবিত্র মদিনায় 57 হিজড়ির 1 রজব অথবা 3 সফর। তার মা ছিলেন ইমাম হাসানের কন্যা ফাতিমা সালামুল্লাহ আলাইহা। কারবালার মহা ট্র্যাজেডি ও মহাবিপ্লবের সময় তিনি পিতা ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম ও দাদা ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। এ সময় তাঁর বয়স ছিল মাত্র 4 বছর। পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম হিজরি 95 সালে শাহাদাত বরণ করলে তিনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তথা ইমামত লাভ করেন। সেই থেকে শাহাদাতের সময় তথা 19 বছর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবি হযরত জাবেরকে বলেছিলেন যে, তুমি আমার বংশধর বাকিরকে দেখতে পাবে, তার নামও হবে মুহাম্মদ এবং তার বৈশিষ্ট্য হবে আমার মতো, সে হবে জ্ঞান বিদারক তথা বাকির, তুমি তার কাছে আমার সালাম পৌঁছে দিও। জাবের রহমতুল্লাহ আলাইহে সেই দায়িত্ব পালন করেছিলেন। এই মহান ইমামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং এই মহান ইমামের সানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতি সহ এ ধর্মের সার্বিক দিকগুলো সংরক্ষণ ও ক্রমবিকাশে রয়েছে ইমাম বাকির আলাইহিসালামের অনন্য অবদান। তাঁর আগে মহানবীর বংশধারার নিষ্পাপ সদস্যরা সত্যকে তুলে ধরার সংগ্রামে ব্যস্ত থাকায় এবং সমর্থকদের নিরাপত্তা না থাকায় ইসলামী সাংস্কৃতিক ও জ্ঞান বিস্তার আন্দোলনের কোনো প্রকাশ্য প্রতিষ্ঠান গড়ে যেতে পারেননি, কিন্তু এই কাজ প্রকাশ্যেই ও মোটামুটি বিনা বাধায় করার সুযোগ পেয়েছিলেন ইমাম বাকির আলাইহিসসালাম। আর এজন্যই তাঁকে বাকির আল উলুম বা জ্ঞান বিদীর্ণকারী বলা হয়, যা তাঁর সবচেয়ে বড় উপাধি। ইমাম বাকির আলাইহিসসালাম প্রকাশ্যেই ছাত্র ও সমর্থকদের সমাবেশে ইসলামী বিশ্বাস ও কোরআন হাদিস সম্পর্কে বক্তব্য রেখে জ্ঞানগত বহু বিতর্কে অংশ নিয়ে এবং তাঁর আলোচনাগুলোর সংকলন প্রকাশের অনুমতি দিয়ে ইসলামী জ্ঞান আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন। ইমাম বাকির আলাইহিসসালামের দাদা ছিলেন সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে খাঁটি ইসলামকে টিকিয়ে রাখার অনন্য আদর্শের প্রতীক হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম, এবং নানা ছিলেন ইসলামকে সংরক্ষণের ক্ষেত্রে আরও এক পরিপূর্ণ আদর্শের স্রষ্টা হজরত ইমাম হাসান মুস্তফা আলাইহিসসালাম। প্রকাশ্যেই ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা সহ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কাজ ইমাম বাকির আলাইহিসসালামের মাধ্যমে সূচিত হয়েছিল তাকে ফুলে ফলে সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছিলেন তাঁরই পুত্র হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম। ধর্ম ও বিজ্ঞান সহ সব বিষয়ে বাকির আলাইহিসসালামের প্রজ্ঞা আর অলৌকিক জ্ঞান এবং সর্বোত্তম নৈতিক চরিত্র ও আত্মিক গুণগুলোর পাশাপাশি সব ধরনের মানবীয় যোগ্যতার ক্ষেত্রেও তাঁর শ্রেষ্ঠত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, সততা ও ইবাদত সাধনায়ও তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ।
ইসলামকে বোঝা ও অনুসরণের জন্য জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, একজন জ্ঞানী বা আলেমের জ্ঞান যদি মানুষের কল্যাণে আসে তবে সেই জ্ঞানী সত্তরজন আবেদ বা দরবেশের চেয়েও উত্তম। ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশধারী এবং বিশ্লেষক, আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী। ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মতো তুচ্ছ। পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম ও তাঁর পুত্র ইমাম বাকিরের মাধ্যমে পবিত্র কুরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার জ্ঞান ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। ইমাম বাকির আলাইহিসসালাম নানা বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের অনেক জটিল প্রশ্নের উত্তর ও সমাধান দিতেন। ইমাম বাকির আলাইহিসসালাম ও তাঁর পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সাংস্কৃতিক আন্দোলনের ফসল হিসেবে তাঁদের ছাত্ররা মুসলিম সমাজকে উপহার দিয়েছিলেন প্রায় 6,000 বৈজ্ঞানিক গ্রন্থ।
ইমাম বাকির আলাইহিসসালামের কয়েকটি বইয়ের কথা জানা যায়। তাঁর একটি বইয়ের নাম মাসিরুল বাকির। এ বইয়ে আত্মার বৈশিষ্ট্য, আলেমদের বৈশিষ্ট্য ও মহান আল্লাহর নানা গুণ এবং তাঁর খোদাই সত্তার বিষয়সহ বহু বিষয়ে আলোচনা রয়েছে। তাঁর আরেকটি বইয়ের নাম উম্মুল কিতাব। এতে রয়েছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক নানা প্রতীকের ব্যাখ্যা সম্পর্কিত আলোচনা। এছাড়াও পবিত্র কোরআনের ব্যাখ্যা বিষয়ে ইমামের একটি সংকলনও রয়েছে যার নাম তাফসির আল বাকির। ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন শ্রেষ্ঠ আবেদ ও ফারহিজগার এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ নেতা, আইনবিদ ও সংস্কারক। তিনি নামাজে আল্লাহর সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। পরহেজগারদের আদর্শ হওয়া সত্ত্বেও তিনি কঠোর কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতেন। কোনো সাহায্য প্রার্থী বা অভাবগ্রস্ত ব্যক্তি কখনো ইমাম বাকির আলাইহিসসালামের কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফেরেনি।
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকির আলাইহিসসালামের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকীর্তির সমালোচনা করতেন, ফলে উমাইয়া শাসক হিশাম বিন আব্দুল মালিক তাঁকে সিরিয়ায় নিজ দরবারে তলব করে। ইমাম বাকির আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন, এবং খোদা ভীরুদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকির আলাইহিসসালামের উপস্থিতি তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছে স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন, ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠায়। হিশাম ইমাম বাকির আলাইহিসসালামের জ্ঞানগত যোগ্যতার কাছে আহম্মকতুল্য হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। বিতর্কে পরাজিত হয়ে হিশাম ক্রুদ্ধ হয়ে 57 বছর বয়স্ক ইমাম বাকির আলাইহিসসালামকে বিষ প্রয়োগে শহীদ করে। সেই শোকাবহ দিনটি হল 7 জিলহজ। মদিনায় পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে পিতা ইমাম জেনুল আবেদিনের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
হিশামের হিংসা ইমাম বাকিরকে শহীদ করলেও তা নেভাতে পারেনি ইমামের রেখে যাওয়া জ্ঞানের আলো এবং মুসলিম মানুষে আহলে বাইতের সর্বোচ্চ মর্যাদার প্রদীপ্ত শিখা। আর সেই আলো ধরেই আজও ইসলামী ইরান সহ বিশ্বের নানা অঞ্চলে এগিয়ে চলছে মানব জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী সভ্যতা পুনর্নির্মাণের সর্বাত্মক প্রচেষ্টা। ইমাম বাকির আলাইহিসসালাম সঠিক নেতৃত্বের গুণাবলী সম্পর্কে বলেন, নিঃসন্দেহে যাদের মাঝে 3টি গুণের সমাবেশ নেই তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ওই 3টি গুণ হল, 1, আল্লাহকে ভয় করা ও খোদার নাফরমানি থেকে নিরাপদ থাকা, 2, সহিষ্ণুতা ও মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা, এবং 3, অধীনস্থদের ব্যাপারে পিতৃসুলভ সদয় হওয়া এবং তাদের সাথে সদাচরণ করা।
তো সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 17 জুলাই শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পেন্ডুলামে দুলছে লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য মানব জমিন, করোনায় ভয়ঙ্কর জুলাই গন্তব্য কোথায়, এটিও মানব জমিনের শিরোনাম। সংক্রমণ পরিস্থিতি উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে প্রথম আলো, করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা ইত্তেফাক, নাটকীয় ঘটনা গুদাম থেকে বের হল ভালো চাল, পথিমধ্যে হয়ে গেল পচা কালের কণ্ঠ। করোনা সামাল দিতেই ব্যস্ত সবাই, ভোগান্তিতে দিশেহারা সাধারণ রোগী যুগান্তর। ভারতের শিরোনাম, বিজেপি আরএসএসকে ভয় পেলে কংগ্রেসে দরকার নেই, রাহুল গান্ধী, আনন্দবাজার পত্রিকা। আগামী 125 দিন খুব সাবধান, করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করল কেন্দ্র, সংবাদ প্রতিদিন। নেশামুক্ত বিহারে বিষ মদ খেয়ে মৃত ১৬, ফের কাঠ গড়ায় নীতিশ সরকার আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে, এ সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম, ভয়ঙ্কর জুলাই গন্তব্য কোথায়। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, ভয়ঙ্কর জুলাই, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবে গোটা দেশই এখন কাবু। সংক্রমণের দাবানল ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জেও। চলতি মাসের ১৬ দিনেই রেকর্ড সংখ্যক প্রায় ৫.২ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনার কারণে এই মাসেই মৃত্যুর বিষাদময় তালিকায় নাম উঠেছে প্রায় ৩,০০০ জনের। ঢাকা মেডিকেল কলেজের এক পরিসংখ্যান অনুযায়ী, করোনার উপসর্গ নিয়ে প্রায় ৬৪% মানুষ মারা যাচ্ছেন, যা এই তালিকার বাইরে থাকছে। এর মধ্যেই সরকারের লকডাউন ৮ দিন শিথিলতার ঘোষণায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে গবেষকরা দেশে করোনা সংক্রমণের এই উচ্চ ধারা আগস্টের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে বলে ধারণা দিয়েছেন। দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে চালিত গবেষণায় এসআইআর মডেলের মাধ্যমে তারা বলেছেন, বাংলাদেশে করোনা পরীক্ষা কম হচ্ছে, এখন যা শনাক্ত হচ্ছে প্রকৃতপক্ষে এর চেয়ে শনাক্ত ১০ গুণের বেশি হবে। বর্তমানে গত কয়েকদিন ধরে করোনা রোগী ৩০-৩১% মধ্যে শনাক্ত হচ্ছে। এর থেকে বলা যায় ভারতের চেয়ে আমরা ভালো আছি এটা বলা যাবে না। তারা আরো বলেছেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা রয়েছে। প্রথম আলো লিখেছে, সংক্রমণ পরিস্থিতি উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে। উপসর্গ নিয়ে মৃত্যুর পর কারো করোনা শনাক্ত হলে তা সরকারি হিসেবে দেখানো হয় কিনা সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
করোনা সামাল দিতেই ব্যস্ত সবাই, ভোগান্তিতে দিশেহারা সাধারণ রোগী। যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মঙ্গলবার রাত ৯টা রাজধানীর উত্তরায় একটি ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী শিউলি আক্তার রাস্তায় ছিটকে পড়েন। তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রথমে রোগীকে ভর্তি নিতে অনীহা প্রকাশ করেন, পরে স্বজনদের অনুরোধে ভর্তি করালেও কোভিড-১৯ পরীক্ষা করার অজুহাতে মুমূর্ষু এ রোগীর কোনো চিকিৎসা করেননি চিকিৎসকরা। এক পর্যায়ে বিনা চিকিৎসায় রাত ১২টার দিকে শিউলি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুধু শিউলি আক্তারই নন, বিভিন্ন হাসপাতালে গিয়ে নন কোভিড রোগীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিদ্যমান পরিস্থিতিতে রীতিমতো দিশেহারা রোগীরা।
পেন্ডুলামে দুলছে লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য, মানবজমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, ৪৮০ দিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে দীর্ঘ এই অপেক্ষার প্রহর কাটছেই না, বরং পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা। দেশে অধ্যয়নরত প্রায় ৪ কোটি শিক্ষার্থী নানা সমস্যায় জর্জরিত হচ্ছেন, তাদের জীবন পেন্ডুলামের মতো এদিক ওদিক শুধুই ঘুরছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যার মুখে পড়েছেন চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। করোনাচ্ছলে পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে সরে যাচ্ছে সরকারি চাকরি প্রত্যাশীদের। জট লেগেছে বিসিএস এর একাধিক পরীক্ষায়। সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
গোদাম থেকে বের হলো ভালো চাল, পথিমধ্যে হয়ে গেল পচা। কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিজিএফ এর ১৫০ বস্তা চাল নিয়ে নাটকীয় ঘটনা ঘটল। সরকারের দেওয়া দুস্থদের জন্য বরাদ্দকৃত বিজিএফ এর উন্নত মানের চাল খাদ্য গুদাম থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদ যাওয়ার আগেই সেই চাল খাওয়ার অযোগ্য পচা ও দুর্গন্ধে পরিণত হয়েছে। বিষয়টি হাস্যরসের হলেও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার যোগসাজশে মিল চাতাল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট চক্র এ ঘটনা ঘটিয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রতিদিনের শিরোনাম, আগামী 125 দিন খুব সাবধান, পরিস্থিতি নিয়ে সতর্ক করল কেন্দ্র। গতকাল সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের স্বাস্থ্য সদস্য ভি কে পল জানান, সংক্রমিতের সংখ্যা ধীরে ধীরে কমছে, এটা বিপদ সংকেত। আগামী 100 থেকে 125 দিন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুব কঠিন সময়। করোনার দ্বিতীয় ধাক্কায় বেকায়দায় গোটা দেশ। ভি কে পল বলেন, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি এখনও দেশে তৈরি হয়নি, আগামী 125 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজেপি আরএসএসকে ভয় পেলে কংগ্রেসে দরকার নেই বলেছেন রাহুল গান্ধী। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ভারতীয় জনতা পার্টি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যারা ভয় পান না তাদের কংগ্রেসে নিয়ে আসতে হবে, যারা কংগ্রেসে থেকেও ভয় পাচ্ছেন তাদের কংগ্রেসে দরকার নেই বলে জানিয়েছেন রাহুল গান্ধী। দলের মধ্যে রাহুল গান্ধীর এই শুদ্ধকরণ এর ডাক প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন করে উস্কে দিল। গতকাল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রায় 3,500 কর্মীর সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। এ সময় তিনি বলেন, আমাদের নির্ভীক লোক দরকার, এটাই আমাদের মতাদর্শ।
নেশামুক্ত বিহারে বিষ মদ খেয়ে মৃত 16, ফের কাঠ গড়ায় নীতিশ সরকার। আজকাল পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, ড্রাই স্টেট বিহারে বিষ মদ খেয়ে গতকাল 16 জন মারা গেছে। দোষীদের পাকড়াও করতে এরই মধ্যে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এই ঘটনায় ফের কাঠ গড়ায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট সরকার। এদিকে ওই ঘটনায় নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে নেশা মুক্তির নামে মদের অবৈধ ব্যবসা করার অভিযোগ তোলেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারের আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের ষষ্ঠ বছরে ইরানের পক্ষ থেকে চালানো কারবালা 4 অভিযানের ব্যর্থতা ও ইরাকের এ সংক্রান্ত প্রচারণা সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা ওই অভিযানের 2 সপ্তাহ পর চালানো কারবালা 5 অভিযান ও এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধের পরিণতিকে নিজের অনুকূলে আনার জন্য ইরান 1986 সালে কারবালা 4 নামের যে অভিযান চালায় তা ব্যর্থ হয়। ইরাক স্বাভাবিকভাবেই এই ঘটনায় উল্লসিত হয় এবং বাগদাদে আতশবাজি ফুটিয়ে ও ব্যাপক ঢাকঢোল পিটিয়ে বিজয়ের উল্লাস করে সাদ্দাম সরকার। ইরানের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একথা জানান দেয়া হয় যে ইরানিরা দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে বড় ধরনের মার খেয়েছে। সেই সঙ্গে ইরাক একথা ভাবতে শুরু করে যে তার পক্ষে ইরানের যে কোনো অভিযান প্রতিহত করা সম্ভব। এদিকে ইরান বড় ধরনের চূড়ান্ত অভিযান চালানোর প্রস্তুতি নিলেও দ্রুততম সময়ের মধ্যে পাশ্চাদ্যোপসরণ করাই অন্য কারো পক্ষে সে কথা উপলব্ধি করা সম্ভব হয়নি। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ প্রসঙ্গে লিখেছেন, এটি বড় ধরনের একটি অভিযান হলেও এটিকে কোনো অবস্থায় চূড়ান্ত হামলা বলে ধরে নেওয়া যায় না। ইরান এই এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করলেও তাদের বেশিরভাগই অভিযানে অংশ নেয়নি।
এদিকে ইরানি কর্মকর্তারা একথা ধরে নেন যে কারবালা চার অভিযান ব্যর্থ হওয়ার কারণে বাগদাদ এইভাবে নিশ্চিন্ত রয়েছে যে এবছর আর ইরানের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযান চালানো হবে না। গোয়েন্দা তথ্যও বলছে, ইরানের পক্ষ থেকে বিপদ কেটে গেছে মনে করে ইরাকের সাদ্দাম সরকার তার বেশিরভাগ সেনা কমান্ডারকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল। এই তথ্য পাওয়ার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC একই এলাকায় কারবালা পাঁচ নামের আরেকটি অভিযান চালানোর প্রস্তুতি নেয়। ইরাক ইরান আট বছরের যুদ্ধের অন্যতম জটিল, কঠিন ও স্মরণীয় অভিযান ছিল কারবালা পাঁচ। যুদ্ধ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে ইরানের খোররাম শহরের পশ্চিমে দুদেশের সীমান্তবর্তী সালামচে অঞ্চল দিয়ে ইরাকের বসরা অভিমুখে এই অভিযান চালানো হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 1987 সালের 9 জানুয়ারি মধ্যরাতে কারবালা পাঁচ অভিযান শুরু করে। এবারের অভিযান চালানো হয় সীমিত কিছু এলাকায়। 10 থেকে 13 কিলোমিটার চওড়া এলাকা দিয়ে প্রবেশ করে ইরাকের 12 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইরাকিরা এই এলাকায় আবার কৃত্রিম জলাশয় তৈরি করে মাছ চাষের প্রকল্প হাতে নিয়েছিল বলে ইরানি যোদ্ধাদের পক্ষে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। মাছ চাষের প্রকল্পটির দৈর্ঘ্য ছিল 1 থেকে 1.5 কিলোমিটার। সালামচি নামক এই এলাকার 1 কিলোমিটার অভ্যন্তরে ঢুকতে পারার গুরুত্ব ছিল ইরাকের অন্য যে কোনো অঞ্চল দিয়ে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে অনুপ্রবেশ করতে পারার সমান। কাজেই কারবালা পাঁচ অভিযানের সামরিক ও রাজনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি। ইরাকিদের এ বিষয়টি জানা ছিল বলে সালামচি অঞ্চলের প্রতিরক্ষার জন্য তারা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল।
কারবালা পাঁচ অভিযানের আগে ইরান সালামচে অঞ্চল দিয়ে প্রায় 8 বার ইরাকে প্রবেশ করার চেষ্টা চালায়। যুদ্ধের 8 বছরের পুরোটা সময় জুড়ে বসরা দখল করা ছিল ইরানের প্রধান কৌশলগত লক্ষ্য। ইরান যখন নিজের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার করে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হয়, তখন বসরা দখলের পরিকল্পনা আরও জোরদার হয়। কিন্তু বসরা দখলের জন্য সালামচের যে অঞ্চল দিয়ে ইরাকে ঢুকতে হবে সেখানে কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল ইরাকিরা। ফলে সেখানকার কাঁটাতারের বেড়া ও অসংখ্য স্থল মাইন ভেদ করে ইরাকে অনুপ্রবেশ করা ছিল অনেকাংশে অসম্ভব। কিন্তু ইরানের সমরবিদরা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে কারবালা চার অভিযানের পর দ্রুততম সময়ের মধ্যে আরেকটি অভিযান চালানো সম্ভব হলে ইরাকিদেরকে অপ্রস্তুত করে দিয়ে তাতে সাফল্য পাওয়া সম্ভব।
এর কারণ হিসেবে তারা মনে করেন ওই অভিযানের পর কয়েকটি ইরাকি সেনাদেরকে ফ্রন্টে মোতায়েন রাখা হয় এবং এর মধ্যে ইরান আর অভিযান না চালানোই তারা ধরে নেয় ইরান আপাতত আর এই অঞ্চল দিয়ে অভিযান চালাবে না। এ কারণে ইরাকি সেনাবাহিনীর প্রায় 40% জওয়ানকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ইরানি সেনা কমান্ডাররা কারবালা চার অভিযান চালাতে গিয়ে ইরাকিদের দুর্বল অবস্থানগুলো জেনে গিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন সালামচের কোন অঞ্চলে তাদের প্রতিরক্ষা বহু দুর্বল। আগেই বলেছি, কারবালা পাঁচ অভিযানের রাজনৈতিক লক্ষ্য ছিল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরার যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাওয়া। ইরাকি সেনাবাহিনীর বড় রকমের ক্ষতি করে সাদ্দাম সরকারের উপর বিশাল রাজনৈতিক চাপ সৃষ্টি করা ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইরাকের সর্বদক্ষিণের ফাও উপত্যকা আগে থেকে ইরানের দখলে থাকায় কারবালা পাঁচ অভিযান সফল হলে ইরাকের দক্ষিণাঞ্চলকে সেদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে ফেলা সম্ভব হতো, আর তা করা গেলে 8 বছরব্যাপী এই যুদ্ধের আগ্রাসী শক্তি হিসেবে ইরাককে চিহ্নিত করে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার পথ পরিষ্কার হয়ে যেত। ইরানের সামরিক ও রাজনৈতিক নীতি নির্ধারকরা এ বিষয়টি মাথায় নিয়েই IRGC-কে কারবালা পাঁচ অভিযান চালানোর নির্দেশ দেন। তারা ভাবেন বসরার নিকটবর্তী সালামচে দখল করে ইরাকের বৃহত্তম তেল সমৃদ্ধ শহর বসরাকে হুমকিগ্রস্ত করতে পারলেই ইরানের ওই রাজনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আসরের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা কারবালা ৫ অভিযান প্রতিহত করতে ইরাকিদের আপ্রাণ চেষ্টা এবং ইরানি যোদ্ধাদের বিরোচিত লড়াই সম্পর্কে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। সৌদি নেতৃত্বাধীন জোট ও তার ভাড়াটেরা প্রতি মাসে ইয়েমেনের ৩০-৪০ লাখ ব্যারেল তেল লুট করছে বলে অভিযোগ করেছে সানা। ইয়েমেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আম্মার আল আজরাই আরবি টিভি চ্যানেল আল মাসিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন। তিনি বলেন, এ তেল বিক্রির অর্থ কোথায় যাচ্ছে তা আমাদের জানা নেই। আজরাই আরও বলেন, আগ্রাসী শক্তি তেল ও তরল প্রাকৃতিক গ্যাস লুট করার ফলে ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সময় মতো বেতন শোধ করা সম্ভব হচ্ছে না। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ব নেতাদের হত্যা পরিকল্পনায় লিপ্ত আমেরিকার মুখে অন্য দেশের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার অভিযোগ মানায় না। আফগান সংকট সমাধানের প্রচেষ্টায় কাতারে শান্তি সম্মেলন শুরু। তাশখন্দে আফগান সংকট সমাধানের উপায় নিয়ে কথা বললেন গনি ও ইমরান খান। বাংলাদেশ ভারত সীমান্তে শিগগিরই দুদেশের সীমান্ত রক্ষীদের মারণাস্ত্র ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গের ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন রাজ্যের মুসলিম মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, রেডিও তেহরান, বাংলা প্রোগ্রাম, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.